الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي فليس مني أو كما قال الرسول صلى الله عليه وسلم بزرگان محترم طلباء عظام اللہ تعالی بڑا مہربانی زامادر کے প্রত্যেক মাসে একবার সুন্নতের নামের উপরে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বড় প্রিয় শব্দ এটা, সুন্নত কথাটা বড় প্রিয়। কেন? অন্য কোন শব্দ বললে আমাদের ব্রেনটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধাবিত হয় না। যত কথা বলা হোক সরাসরি নবীজির দিকে ব্রেনটা যায় না, কিন্তু সুন্নত শব্দটা বললে সুন্নত মানে নবীজির তরিকা। সুন্নত কইলে নবীজির দিকে, আমাদের নবীর দিকে ব্রেন চলে যায়, কোন বাধাগ্রস্ত হয় না, কাউকে বলে দিতে হয় না কার সুন্নত। এটা যে আপনি বয়ান করলেন কার সুন্নত, কেউ প্রশ্ন করে না নাকি মাও সেতুকে সুন্নত কইলেন না লেলিনে সুন্নত কইলেন, এটা কেউ জিজ্ঞেস করে না। সুন্নত মানে নবীজির সুন্নত, এক কথায় প্রিয় নবীজির দিকে ব্রেন চলে যায়, চলে যায়। খুব প্রিয় শব্দ, কিন্তু আমরা অনেকে এই সুন্নত শব্দের অর্থ বুঝতে ভুল করি। অনেক ভাই আমরা আছি সুন্নত শুনলে বুঝি জোহরের আগে চার রাকাত সুন্নত, মাগরিবের পরে দুই রেখাত সুন্নত, এইগুলো এখানে বলা হবে সুন্নতের মাহফিল। তাহলে জোহরের আগে চার রেখাত সুন্নত, পরে দুই রেখাত সুন্নত, আর মাগরিবের পরে এইগুলো বলা হবে এখানে। এখানে কোনো ফরজও বলা হবে না, এখানে কোনো ওয়াজিবও, এই বুঝে অনেকে, কিন্তু এই বুঝটা ঠিক না, এই বুঝটা ভুল। কারণ সুন্নতের অর্থ হাদিসের পরিভাষায় নবীজির তরিকা, তো ফরজ গুলো কি নবীজির তরিকা না? সেটা ভাগ পড়বে কেমনে? ফরজ ইবাদত যত আছে দেখি নবীজির তরিকা না, ওয়াজিব যত আছে বেতরের নামাজ, ঈদের নামাজ, কুরবানি, এগুলো কি নবীজির তরিকা না? দাড়ি রাখা এটা তো ওয়াজিব, কিন্তু নাকি নবীজির তরিকা না? তরিকা সুন্নত মানে নবীজির তরিকা, তাহলে ফরজ বাদ যাবে কেন, ওয়াজিব বাদ যাবে কেন? সব এর মধ্যে আছে, সুন্নতের প্যাকেজের মধ্যে পুরা শরীয়ত। নবীজি 23 বছরে যা তালিম দিছেন আমাদের দুনু জাহানের কামিয়াবির জন্য, নবীজি যা তালিম দিছেন, করণীয় বর্জনীয় বয়ান করছেন, এর সব কথাই কিসের মধ্যে আছে? সুন্নতের মধ্যে আছে ব্যাপক অর্থে। এটা হাদিসের পরিভাষা। এই জন্য প্রিয় নবীজি প্রায় জায়গায় সুন্নত শব্দ ব্যবহার করছেন। মৃত্যুর আগে যেন সিয়ারটা করলেন, ওখানে তিনটা কথা ছিল। একটা কথা ছিল তাকোয়া, তাকোয়া অবলম্বন করো, সবসময় আল্লাহর ভয়কে সামনে রাখো। তোমাকে জবাবদিহি করতে হবে, তোমাকে জবাবদিহি করতে হবে। দুই নম্বর বলেন, তোমাদের একজনকে জিম্মাদার বানাও, মুরব্বী বানাও, কোন আলেম ব্যক্তিকে মুরব্বী মানো, তাকে মানে চলো, কোন সময় নিজের মত মতো চলবে না, নিজের বুঝ মতো নিজের মত মতো চলবে না, কোন নায়েবে রসুলকে তোমার মুরব্বী বানাও। তিন নম্বর বললেন, আলাইকুম বিসুন্নতি, আমার তরিকাকে শক্ত করে ধরো, আমার তরিকা, এই তরিকার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আছে। তিনটা কথা বলেন, তিন নম্বর এইটা, আলাইকুম বিসুন্নত বলেন না, আলাইকুম বি হাদিসি, আমার হাদিসকে মজবুত করে ধরো, এটা বলেন নাই। কি জন্য? অনেক হাদিস বুখারী মুসলিম শরীফে আছে হাদিসগুলো, কিন্তু এটা রহিত হয়ে গেছে। ওর পরে আর একটা হাদিস আসছে, ওটা বাদ হয়ে গেছে। অনেকে দেখবেন বারবার হাত তোলে নামাজে। এটা কিন্তু মক্কা জিন্দেগিতে ছিল, শুরুতে হাত তোলা, রুকুতে হাত তোলা, এটা মক্কার জীবনে ছিল এই হাদিসটা। কিন্তু মদিনায় যাওয়ার পরে নবীজি আর একটা হাদিস বলছেন যে এখন থেকে শুধু শুরুতে একবার হাত তুলবা, আর তুলবা না। এটা বলার পরে ওই বারবার হাত তোলা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কিন্তু ওই রহিত হাদিসটা তো বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। কাজে যদি বলতেন আমার হাদিস মানবা, তো ওইটা এখনো মানতে হইত, অথচ ওইটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এরকম বহু বিষয় আগে ছিল, আগে এক সময় ছিল, এক জামানায় নামাজে সালাম দেওয়া যেত, একটা লোক নামাজ পড়তেছে, আরেকজন আসে তাকে সালাম দিত, সে নামাজে থেকে উত্তর দিত, এটা হাদিসে আছে। কিন্তু মদিনার জিন্দেগিতে আসার পরে এটা নবীজি নিষেধ করে দিলেন, বললেন ইন্না ফিস সালাতে লা শুকলান, নামাজে কিছু নিজস্ব আমল আছে, নামাজের আমল আছে, এর মধ্যে আর কোন আমল চলবে না, মুখেও জবাব দেওয়া যাবে না, হাতের ইশারাও। এখন এক জামানাতে দিছে, ওইগুলো তো হাদিসে আছে, আর হাদিস মানতে কইলে এখনো নামাজে সালাম দেওয়া যাবে, তা আসলে কি যাবে? এরকম আমি শত শত মিসাল আপনাদেরকে দিতে পারবো যে এইগুলো হাদিসে আছে কিন্তু এখন আমল করা জায়েজ নেই। হাদিসে আছে নবীজি 11টা বিয়ে করলেন, হাদিসে আছে একসাথে, আমরা পারব? হাদিসে তো কত কিছু আছে, সব কিছু বলা যায় না, বাছুনি করে যেগুলো বহাল আছে ওইগুলো বলতে হয়। কিছু লোকদের নিয়ে এদের সারা আলেমরা অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট কেন? তারা হাদিসে যা পাইছে বয়ান করে দিছে, হাদিসে যা পাইছে কিন্তু ওইরকম বয়ান করলে হবে না। আলেম হিসেবে আপনাকে বাছনি করতে হবে তো কোনটা বহাল আছে, সুন্নত হিসেবে কোনটা টিকে আছে ওটা বয়ান করতে হবে। রহিত হয়ে গেছে ওটা বয়ান করা যাবে না। আর একথা বললে হবে না আমি যা কিছু বয়ান করে সব কিতাবে আছে, তা আছে আমি তো করলাম, আছে আমি তো করলাম কিতাবে আছে, থাকলে কি হবে? থাকলে আপনি বলতে পারবেন? রহিত হয়ে গেছে, ভালো করে বোঝেন, কিতাবের বরাত দিলেই কিন্তু হবে না। টিকে আছে কিনা, বহাল আছে কিনা তা দেখতে হবে। আমি বলতেছিলাম অনেকে সুন্নত কইলে জোহরের চার রেখা সুন্নত বুঝে, এটা ভুল, এখান থেকে বের হয়ে আসতে হবে। সুন্নত মানে কমপ্লিট ইসলাম, সুন্নত মানে কমপ্লিট পরিপূর্ণ ইসলাম, সুন্নতের মধ্যে এটা আছে পরিপূর্ণ ইসলাম। 23 বছর নবুয়াতের 23 বছরের তালিম সুন্নতের মধ্যে আছে। এই জন্য নবীজির প্রথম সুন্নত হল ইমান ঠিক করো, কারণ নবীজি যখন নবুয়াত পাইলেন, নবী হইলেন, নবী হওয়ার পরে আর কোনো কিছু দাওয়াত দেন নাই, ইমানের দাওয়াত দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নবুয়াত পাওয়ার পরে প্রথম দাওয়াত লাগাইছেন ইমানের। এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারোতে কিছু হয় না, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। তোমরা মাজারে যায় সিজদা করো না, মাজারে প্রার্থনা করো না, মাজারে মান্নত মানো না, মাজারে তওয়াব করো না, মাজারে গেলাব দিও না, মাজারে বাতি দিও না, সব শেরেক শেরেক। এবং একিন করো আল্লাহ থেকেই হয়, অন্য কারোর থেকে হয় না, কোন পীর পয়গম্বর থেকে হয় না, তাদের দেওয়ার কোন ক্ষমতা নেই। তারা আল্লাহর কাছে দোয়া করতে পারে, তারা আপনাকে দিতে পারে না, কোন পয়গম্বর আপনাকে সরাসরি কিছু দিতে পারে না, আল্লাহর কাছে দোয়া করতে পারে। তো সুন্নতের মধ্যে পুরা দিন আছে, সেই পুরা দিনের মধ্যে পয়লা সুন্নত কোনটা? ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে 7টা পয়েন্ট আছে, এর ব্যাখ্যা আমি কিতাবুল ঈমান নামক কিতাবে দিয়েছি। আমরা সবাই দয়া করে ওই কিতাব থেকে, কিতাবুল ঈমান বাংলা, এই আমানতু বিল্লাহির ব্যাখ্যা দেখে নেব, ওইটাই ঈমান। ওর উল্টাটা কুফর শিরক, প্রত্যেকটা উল্টাই দিবেন, হয় কুফর হবে, না শিরক হবে, না হয় মুনাফিকি হবে, এই তিনটা, কুফর শিরক নিফাক, নিফাক আর মুনাফিকি এক কথা। তো ওলামা কেরামের সাথে জুড়ে থাকা এই জন্য জরুরি, ওলামা কেরামের সাথে জুড়ে থাকা জরুরি, কোন মসজিদের এতাত হয় না। অনেকে বিভিন্ন মসজিদের এতাত করে, কেউ পাকিস্তানের কোন মসজিদের এতাত করে, কেউ হিন্দুস্তানের কোন মসজিদের এতাত করে, কেউ বাংলাদেশের কোন মসজিদের এতাত করে, কোন মসজিদের এতাত হয় না। এতাত হকানি আলেমের হয়, নবী রসুলদের পরে এতাত কার হয়? হকানি আলেমের। কতক্ষণ? যতক্ষণ উনি হকের উপর থাকে, হক কানে আলেমের এতাত হয় কতক্ষণ, শর্ত সাপেক্ষে, যতক্ষণ উনি হকের উপরে কায়েম আছেন। উনি এক জামানা কায়েম ছিলেন, আর এক জামানা থাকলেন না, তো তখন তাকে মানা যাবে না, সে বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এক লোক খুব ভালো লোক ছিল, এখন উনি একজন ভণ্ডবীরের পক্ষে বয়ান করতেছে, তা আলেম সবাই তার বয়ান শুনত, কিন্তু এখন উনি কি একটা ভণ্ডবীরের ছাপাই গাইতেছে, তার কারামত বয়ান করতেছে, তার ফজিলাত বয়ান করতেছে, তো কি বুঝতে পেরে এই লোকটা পয়সার লোভে ভণ্ড হয়ে গেছে। বা কোন আলেম জামাত শিবিরের পক্ষে কথা বলতেছে, তো বুঝতে পেরে এই আলেমটা গোমরা হয়ে গেছে। কোন আলেম সুদের পক্ষে কথা বলতেছে, সব ব্যাংক নাকি ইসলামী হয়ে গেছে, আরে কোনটা ইসলামী হয়েছে আন্দাজে, তো বুঝতে পারে ইনি টাকা পাইছে, সব সুদী ব্যাংকে কি করে দিছে, ইসলামী করে দিছে। কোন আলেমকে দেখবেন হ্যাঁ টেলিভিশনে যেতেছে প্রোগ্রাম করতে, টেলিভিশনের এই প্রোগ্রাম করতেছে, বুঝবেন এই লোক গুমরা হয়ে গেছে, এর এতাত চলবে না। কোন মসজিদের এতাত হয় না, আলেমের হয় কতক্ষণ, যতক্ষণ হকের উপরে কায়েম থাকে। হকানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে, এই জন্য নিত্য নতুন কথা আসতেছে যেগুলো কুফুরি কথা। যদি আপনি কোনো আলেমের সাথে জুড়ে না থাকেন, তাহলে আপনি ইমানের উপরে কায়েম থাকতে পারবেন না, নিত্য নতুন কথা আসতেছে, এগুলো কুফুরি কথা, এগুলো পত্র পত্রিকা আসতেই আছে, আপনি বুঝবেন কেমনে যে কুফুরি কথা, আলেমের সাথে থাকলে জানতে পারবেন এটা কুফুরি কথা। যেমন বলা হইতেছে আন্তধর্ম বিবাহ বৈধ, আজকাল বলা হচ্ছে আন্তধর্ম বিবাহ মানে কি, ছেলে মেয়ে দুইজন যদি দুই ধর্মের হয় তো বিবাহ করতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ ছেলে হলো হিন্দু মেয়ে হলো মুসলমান, তো বলতেছে বিবাহতে কোনো অসুবিধা নেই, এটা বৈধ করে দেওয়া হয়েছে। তো বৈধ করলে কি হবে, বৈধ আল্লাহ হারাম করছে, যে কোনো একজন যদি অমুসলিম হয় আরেকজন মুসলমান হয় বিবাহ হইতে পারে, তো এটা কি বিবাহ বৈধ বলা হইতেছে, যে বিশ্বাস করবে তার ইমান গেছে, ইমান গেছে, নষ্ট হয়ে গেছে। সে কোরআনকে উল্টাই দিল, কোরআনকে উল্টাই দিল, কোরআনে অনুমতি দেয় নাই কোন কাফেরের সাথে মুসলমানের বিবাহ হবে না। আজকাল বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এটাও কুফুরি কথা। এটার অর্থ হল ঈদের সময় সব হিন্দুরা আমাদের বাড়িতে আসবে কষ্ট খাইতে, পূজার সময় আমরা সব আমাদের বাড়িতে চলে যাব, যেহেতু পূজাতে শরীর হব, মিষ্টি মুষ্টি দেয় না ওরা, হ্যাঁ দেবতার সামনে ওগুলো খাওয়ার জন্য আমরা ওগুলো খাওয়া যায় গেছে, ওদের দেবতার সামনে দেয় মিষ্টি দেয়, এগুলো খাইলে ইমান থাকবে। এই যে কথাটা ধর্ম যার যার উৎসব সবার, তো কুফুরি কথা। আবার আর এক গ্রুপ বলতেছে যে প্রত্যেকের উচিত সে তার ধর্ম মানবে আর বাকি ধর্মগুলোকে শ্রদ্ধা দেখাবে, সে তারটা সে মানবে কিন্তু বাকি যেগুলো আছে ওগুলোকে শ্রদ্ধা দেখাবে, তো ওটাও ঠিক আছে, তো ওটা আমার ধর্ম না কিন্তু ওটা ঠিক আছে, এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে। কোরআন বলতেছে ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, একমাত্র, একমাত্র ইসলাম গ্রহণযোগ্য, তাহলে আপনি অন্যটাকে শ্রদ্ধা কিভাবে দেখাবেন, ওটাকে ঠিক মনে করবেন কিভাবে? আমারটাও ঠিক, হিন্দুদের ঠিক, আমারটাও ঠিক, বৌদ্ধদেরটাও ঠিক, একটা ধর্ম মানলে হলো, সব ধর্মই ঠিক, নাউযুবিল্লাহ। এই কথা বললে কোরআনের ওই আয়াতের বিরুদ্ধে গেল না? ইন্নাদ দ্বীন ইন্নাল্লাহ ইসলাম। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে আসে, কোরআন নাজেল হওয়ার পরে, কোরআন নাজেল হওয়ার পরে, আগে তো একসময় ইহুদি ধর্ম ঠিক ছিল, খ্রিস্টানদের ধর্ম ঠিক ছিল, কিন্তু কোরআন নাজেল হওয়ার পরে সবগুলো কি হয়ে গেছে? বাতিল। কোরআন নাজেল হওয়ার পরে আল্লাহ বলতেছেন, কেউ যদি অন্য ধর্ম নিয়ে আসে, ফালাই ইউকবাল মিনহু, কশিন কালো গ্রহণ গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। কোরআন বলতেছে সবগুলো বাতিল, আর এই লোকগুলো বলতেছে আমারটাও ঠিক অন্যটাও ঠিক। ইমান আছে? ইমান আছে? এমন কি অনেক ভণ্ড পীর বলতেছে যে তোমরা যে যে ধর্মে আসো থাকো, ধর্ম বদলানোর দরকার নেই, আমি যে অজিফা দেই এটা পড়ো, তোমরা সব স্বর্গে চলে দেবে। পীর, সে পীর নাম দিছে, ঢাকার থেকে বেশি দূরে না, আরিসা রোডের মধ্যে পড়ে, ঢাকার থেকে বেশি দূরে না। হে পীর বলতেছে তোমাদের ধর্ম বদলানোর দরকার নেই, যার যার ধর্মে থাকো, আমার অজিফা পাঠ করো। এই পীরের ইমান আছে? ও তো বেঈমান হয়ে গেছে। আর যারা বিশ্বাস করছে তারাও কি হয়ে গেছে? কত কুফুরি কথা ছড়ায় গেছে সমাজের মধ্যে। আমি এক ডাক্তার সাহেবকে, উনি জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, কোন আলেমের কাছেও যায় নাই, তেজগাঁও এক মসজিদে আমার সাথে দেখা হয়েছে। তো কথাবার্তার শেষে আমি তাকে তাবলিগে কিছুদিন সময় লাগানোর দাওয়াত দিলাম। আপনি কিছুদিন দাওয়াত ও তাবলিগে সময় লাগান, আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু বুঝবেন। দাওয়াত ও তাবলিগে সময় লাগান, কারণ তারে তো আমার মাদ্রাসায় ভর্তি করা যাবে না। ও এক হাসপাতালের ডাক্তার, ও কি মাদ্রাসায় ভর্তি হবে নাকি? তাবলিগে বলো যে আপনি ছুটির সময় তাবলিগে যান। সে আমার উত্তর দিল, হুজুর আমি মনে করি মানব সেবা সবচেয়ে ভালো ধর্ম, মানব সেবা সর্বোত্তম ধর্ম, এবং আমি সেই ধর্মে আছি। মানব সেবা, মানুষের সেবা দেওয়া, এটা নাকি সর্বোত্তম ধর্ম, এবং সে ওই ধর্মে আছে, কাজে সে তবলিগে যেতে রাজি নেই। সেদিন চিকিৎসা দিচ্ছে, সে চিকিৎসা দিচ্ছে, এটা হলো মানব সেবা, এটা নাকি সর্বোত্তম ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নেই। এই কথাটা কি সহি না এটা কুফরি কথা? হ্যাঁ, এটা কুফরি কথা। মানব সেবা সর্বোত্তম ধর্ম, তাহলে ইসলামটা কই যাবে? ইসলাম কোথায় যাবে? ওটা যদি সর্বোত্তম হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম কত কথা আমরা বলি, বড় একজনের কাছে যায় যে উপরে আল্লাহ আছে, আপনি নিচে হিল্লা আছেন, উপরে আল্লাহ আছে, আপনি হিল্লা আছেন, আল্লাহর সাথে তারা শরীক করলো, ওই লোকটাকে আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। তো শেরেক হয়ে গেল। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা, এই ধরনের সুন্নতের মাহফিলে বসা এই জন্য জরুরি, এইরকম কুফুরি কথা আমাদের সমাজে অনেক ছড়ায় ছিটায় আছে। এটা এরকম মজলিসে বসলে আস্তে 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 আপনার জানা হয়ে যাবে, আপনি আমি ইমানকে রক্ষা করতে পারব, ইমানকে মজবুত করতে পারব। এই জন্য এই মাহফিলে বসতে হবে, এবং দাওয়াত ও তবলিগে আল্লাহর রাস্তায় সময় লাগাইতে হবে। এটা মোবাইল মাদ্রাসা? দাওয়াত ও তবলিগ মোবাইল মাদ্রাসা? দাওয়াতুল হক এটাও মাদ্রাসা? যারা মাদ্রাসা পড়তে পারে নাই তাদের জন্য দাওয়াত ও তবলিগ দাওয়াতুল হক, এই দুটোটাই মাদ্রাসা। দাওয়াত তবলিগে দেয় দিনের জজবা নিয়ে আসবে, যে দিন ছাড়া কোন কামিয়াবি নেই, দিন ছাড়া কোন রাস্তা নেই, দিন একমাত্র কামিয়াবির বস্তু। আর দিনটা কি জিনিস? ছয়টা কথার নাম দিন। এই ব্যাখ্যা শিখবে দাওয়াতুল হক থেকে। দাওয়াতুল হক এই ব্যাখ্যা দিবে যে দিনের সারমর্ম কি, দিনের সার সংক্ষেপ কি, তো এখান থেকে ব্যাখ্যা জানা যাবে, তখন আমল করা সহজ হবে। এই জন্য তবলিগের থেকে মুরব্বীরা বলে দেয় যে আপনারা চিল্লা লাগায় যখন বাড়িতে ফিরবেন, তো আপনার এলাকায় যারা হক্কানি আলেম আছে তাদের কাছ থেকে দিনের বাকি কাজগুলো শিখে নেবেন। তবলিগটা সম্পূর্ণ দিন না, এটা দিনের উপরে উঠায় দেয়, দিনের উপরে উঠায় দেয়, সম্পূর্ণ দিন না, তার ভিতরে চেতনা সৃষ্টি করে দেয়। এখন তাকে কারো কাজ দেয় কোরআন সহি করতে হবে, কারো কাজ দেয় নামাজের ট্রেনিং নিতে হবে, কোন মুফতির কাজ দেয় ব্যবসার হালাল হারাম জানতে হবে, কোন আল্লাহওয়ালা শায়েখের কাজ দেয় আত্মশুদ্ধি, অন্তরের দশটা রোগের চিকিৎসা করতে হবে। এগুলো তো তবলিগে নেই, তবলিগে আপনার কোরআন সহি করে দিবে না। মস্ক হয়, ওই মস্কের দ্বারা কিন্তু পুরাপুরি সহি হবে না, ওটা কোন কারিশার কাছে মস্ক করতে হবে। দাওয়াতুল হকে দেয় নামাজ শিখতে হবে, মুফতির কাছে দেয় হালাল হারাম শিখতে হবে, কোন হক্কানি মাশায়েখের কাছে দেয় অন্তরের দশটা রোগের চিকিৎসা নিতে হবে। আপনি এই কথা মনে করেন আমি শুধু চিল্লা দিব এটা আমার পুরা দিন শিখা হয়ে যাবে, কোনদিন হবে না। এটা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, উনি কোথাও বলেন নাই যে আমার এটা কমপ্লিট, এটা দাবি করেন নাই। উনি বলছেন এটা প্রাথমিক মেহনত, আমার দাওয়াত তবলিগ কি প্রাথমিক মেহনত, আমি লোকদেরকে ধরে নিয়ে দিনের রাস্তায় উঠাই দেই, বাকি সে ওলামাদের সাহায্য নিয়ে সামনে আগে বাড়বে, ওলামাদের সাহায্য নিয়ে। ওই ওলামাদের সাহায্যটা কি? এই দাওয়াতুল হক। ওলামাদের সাহায্য নিয়ে আগে বাড়বে, ওই সাহায্যটা কি? ওটা দাওয়াতুল হক। এই জন্য এই দুটোর সাথে যোগাযোগ রাখতে হবে, দাওয়াত তবলিগ, দাওয়াতুল হক। এক চাক্কার গাড়ি হয় না, কমপক্ষে দুই চাক্কার লাগে। একটা পাখি একটা বাজু দিয়ে উঠতে পারে না, দুটো বাজু লাগে। এই জন্য দুটো বাজু লাগবে, এক বাজু দাওয়াত তবলিগ আর এক বাজু দাওয়াতুল হক, তখন আপনি পূর্ণাঙ্গ দিন বুঝতে পারবেন। দিন চলা আপনার জন্য কি হবে? সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন বুঝার, এর উপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।